গান্ধী স্মারক সংগ্রহালয়ের পক্ষ থেকে পশ্চিম দিনাজপুর জেলাস্থ রায়গঞ্জ নিবাসী শ্রী নিশীথনাথ কুণ্ডু মহাশয়ের সঙ্গে 1964 সালের 4 সেপ্টেম্বর তারিখে কলকাতার উপকণ্ঠে সাক্ষাৎ করি। নিশীথবাবু তখনকার দিনের অবিভক্ত দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির সম্পাদক পদে দীর্ঘকাল অধিষ্ঠিত ছিলেন। তার বয়স 71 চলছে। মহাত্মা গান্ধী সম্বন্ধে কিছু স্মৃতিকথা বলতে অনুরোধ করায় তিনি বলেন,
দক্ষিণ আফ্রিকার ভারতীয় প্রবাসীগণের অধিকার প্রতিষ্ঠায় গান্ধীজি তথা এক অভিনব পন্থায় যে আন্দোলন পরিচালনা করেন তাই সত্যাগ্রহ নামে পরিচিতি লাভ করে। আফ্রিকার আন্দোলন সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে এবং আদর্শ অনুসরণে গান্ধীজির নির্ভীকতা, চরম ত্যাগ, লাঞ্ছনা ও ক্লেশ বরণের দৃষ্টান্ত ইতিহাস প্রসিদ্ধ হয়। ভারতেও তাঁর সমাজসেবা ও চম্পারণ সত্যাগ্রহ শিক্ষিত ও অশিক্ষিত, নর ও নারী, যুবক ও প্রৌঢ় প্রভৃতি সর্বশ্রেণীর বিশেষ মনোযোগ আকর্ষণ করেছিল। ক্রমে তিনি সহজেই ভারতের রাজনৈতিক নেতৃত্বের আসনে সুপ্রতিষ্ঠিত হন ও জনতার অন্তর জয় করেন। রাজনীতি, ন্যায়, সততা ও আধ্যাত্মিকতার ভিতর দ্বন্দ্ব নেই, ইহাই তার নতুন বাণী। এইরূপ বলশালী নেতৃত্বের পরিচয় ইতিপূর্বে পাওয়া যায়। 1919 সালে জালিয়ানওয়ালা বাগেই তদানীন্তন ইংরেজ শাসকবর্গের বর্বরজিত অত্যাচারের প্রতিবাদে ও ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে অহিংস, অসহযোগ এবং সত্যাগ্রহের পথে তার নেতৃত্বে ভারতের সকল শ্রেণীর ভিতর এক অভূতপূর্ব জাগরণ দেখা যায়।
আচ্ছা নিশীথবাবু, আপনি গান্ধীজির প্রতি এবং অসহযোগ আন্দোলনে কি করে আকৃষ্ট হলেন তা কি একটু আমাদেরকে বলবেন?
1920 সাল ও 1921 সালে গান্ধীজি ভারতে নানাস্থানে তার মতবাদ ও কর্মপন্থা সম্বন্ধে ভাষণ দিচ্ছিলেন ও সারগর্ভ প্রবন্ধাদি লিখছিলেন। তার ভাষণ ও প্রবন্ধাদি পড়ে এবং তার জীবনের আচরণের কথা জেনে আমি আকৃষ্ট ও উদ্বুদ্ধ হই। 1921 সালে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইন ব্যবসায়ে যোগদান না করে সর্বসময়ের কর্মীরূপে জাতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কংগ্রেসে যোগ দিই। ওই সালেই ভারতীয় জাতীয় কংগ্রেসে আহমেদাবাদ অধিবেশনে গান্ধীজির প্রথম দর্শন লাভের সৌভাগ্য ঘটে। তার সহজ জীবন যাপনের দৃষ্টান্ত, তার সুযুক্তিপূর্ণ অথচ বাগাড়ম্বরহীন সহযুক্তিতে আমি তাঁর প্রতি শ্রদ্ধান্বিত হই। গান্ধী নেতৃত্বের আগে রাজনীতি ছিল প্রধানত উকিল, ব্যারিস্টার, ধনী ও মধ্যবিত্ত অর্থাৎ উচ্চস্তরের ব্যক্তিগণের বড়দিনের অবসরে দু একদিনের আলোচনার আসরের বস্তু। গান্ধীজি রাজনীতিতে সকল স্তরের মানুষকে টেনে আনলেন আর রাজনীতি হলো তখন একনিষ্ঠ সেবকগণের সর্বসময়ের কাজ। দেশবন্ধু চিত্তরঞ্জন, পণ্ডিত মতিলাল নেহরু, দেশপ্রিয় যতীন্দ্রমোহন, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, পণ্ডিত শ্যামসুন্দর চক্রবর্তী, নেতাজি সুভাষচন্দ্র, ডক্টর আনসারী, হাকিম আজমল খাঁ, ডক্টর প্রফুল্ল ঘোষ প্রমুখ অনুগণিত আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, ছাত্র ও যুবক, অধ্যাপক, সরকারি বড় বড় কর্মচারী, তাদের লাভজনক ব্যবসায়, শিক্ষার ক্ষেত্র, উজ্জ্বল ভবিষ্যৎ ও অতুল সুখৈশ্বর্য ত্যাগ করে সর্বসময়ের জন্য নিজেদেরকে দেশের সেবায় উৎসর্গীকৃত করলেন। ক্ষিতিশবাবু, আপনিও আপনার অগ্রজ দেশবরেণ্য সতীশবাবু আপনাদের উপার্জন ত্যাগ করে সর্বসময়ের সেবক রূপে এসেছিলেন গান্ধীজির ডাকে। গান্ধীজির আহ্বানে যে বাণ এসেছিল আমিও তাতে গা ভাসিয়ে দিয়েছিলাম। ফলে তার সঙ্গে সাক্ষাৎ পরিচয়ের জন্য মনে জেগেছিল তীব্র আকাঙ্ক্ষা। 1925 সালে সম্ভবত মে মাসে তিনি দিনাজপুর শহরে পদার্পণ করলে তার সান্নিধ্য লাভে আমার বহুদিনের অভিলাষ পূর্ণ হয়েছিল। গান্ধীজি দিনাজপুরের মহারাজা স্বর্গীয় জগদীশ নাথ রায় মহাশয়ের প্রাসাদোপম জুলুম সাগরের অতিথি ভবনে আতিথ্য গ্রহণ করেছিলেন। স্থানীয় উকিল ও স্বেচ্ছাসেবক বাহিনীর অধিনায়ক বন্ধুবর নরেশচন্দ্র দাশগুপ্ত মহাশয় গান্ধীজির দিনাজপুর অবস্থানকালে সকল রকম প্রয়োজনে তার সেবায় স্বেচ্ছাসেবকগণ সহ সর্বদার জন্য নিযুক্ত ছিলেন। গান্ধীজির দর্শন লাভ ও ভাষণ শ্রবণের জন্য দিনাজপুরের প্যারেড ময়দানে ছুটেছিল অবিরাম জনপ্রবাহ। সে মহতী সভায় বিমুগ্ধ দেশবাসী গান্ধীজির মনোজ্ঞ ভাষণ শুনে দেশ সেবার প্রেরণা পেয়েছিলেন। ওই সভায় চরকায় সুতা কাটার একটি প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। স্বর্গীয় যোগীন্দ্রচন্দ্র চক্রবর্তী প্রমুখ বহু খ্যাতনামা স্থানীয় নেতৃবৃন্দ ও বহু মহিলাগণের সঙ্গে আমিও সুতা কাটায় যোগ দিই। সুতা কাটার ব্যবস্থায় গান্ধীজি অত্যন্ত আনন্দিত হয়ে আমার অনেক প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন, ইট ইজ আ সাইট ফর গডস টু সি। গান্ধীজির মন্তব্যে ভারতের নগ্ন ও বস্তিহীন মানুষের প্রতি তার গভীর সমবেদনার পরিচয় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তিনি মন্তব্য করেছিলেন, যোগীন্দ্রবাবু ইজ স্পিনিং রোপস। এই মন্তব্যে নিকটস্থ শ্রোতৃবৃন্দের মধ্যে হাসির রোল উঠেছিল এবং এতে তার অসজ্ঞমনের পরিচয় পাওয়া যায়। গান্ধীজির সঙ্গে এ সময়ে প্রধানত গঠনমূলক কাজের বিস্তর আলোচনা হয়, কারণ আমি তখন দিনাজপুরের সদর, ঠাকুরগা ও বাদুরঘাট মহকুমার খামরুয়া, হরিপুর, বেতনা, সমজিয়া ও পত্নীতলা এই পাঁচটি কেন্দ্রে খাদি বয়ন ও চরকার প্রচলন, নৈশবিদ্যালয় পরিচালন, দাতব্য চিকিৎসাদান ব্যবস্থা, কার্পাস চাষ প্রসারের প্রয়াস করছিলাম।
আচ্ছা নিশীথবাবু, আপনার কাছে গান্ধীজির লেখা তিনখানি চিঠি যা আপনি আমাদের সংগ্রহালয়কে দিয়েছেন, ওই চিঠিগুলি গান্ধীজির কাছে কি পরিস্থিতিতে লিখেছিলেন তাকে একটু বলবেন?
হ্যাঁ বলছি। উপরোক্ত কাজের জন্য কর্মীও অর্থের প্রয়োজন হয়। গান্ধীজি গঠনমূলক কাজের এক লিখিত পরিকল্পনা তাকে পাঠাতে বলেন ও দেশবন্ধুর সঙ্গে আলোচনা করে আমাকে জানাবেন বলেন। তদনুযায়ী লিখিত পরিকল্পনা পাঠাবার পর তিনি দুখানি পত্র আমাকে লেখেন। তার মধ্যে একখানির সবই তার নিজের হাতে লেখা। গঠনমূলক কাজের মধ্যে দিয়ে দেশের প্রগতি ও স্বাধীনতা আসবে, দেশে মানুষ সৃষ্টি হবে ও অর্থনৈতিক দিক দিয়ে দেশ সমৃদ্ধ হবে, এই ছিল তার দৃঢ় ধারণা। আমার মতো সামান্য কর্মীর সঙ্গে যে আলোচনা হয়েছিল তা তিনি বলেননি। দেশবন্ধুর সঙ্গে আমার পরিকল্পনার বিষয়ে আলোচনা করে তিনি আমাকে জানিয়ে তার প্রতিশ্রুতি পালন করেছিলেন। গান্ধীজির এই আচরণ দেশকর্মী ও দেশের প্রতি তার প্রগাঢ় ভালোবাসা ও তার আন্তরিকতার নিদর্শন। আচরণের ভিতর দিয়ে জনসেবকের সামনে দৃষ্টান্ত স্থাপন করাই ছিল তার কর্মের ধারা।
আচ্ছা নিশীথবাবু, আপনার হয়তো মনে আছে 1923 সালের মে মাসে নাগপুরে পতাকা সত্যাগ্রহ আরম্ভ হয়। যমুনালালজি বাজাজ গ্রেপ্তার হন। ওই সত্যাগ্রহে বাংলাদেশ থেকে বহু স্বেচ্ছাসেবক সত্যাগ্রহের জন্য কলকাতা হয়ে নাগপুরে চলে যান। আপনার দিনাজপুর কংগ্রেস কমিটি কি অংশ গ্রহণ করেছিলেন তাকে একটু বলবেন? আর তাছাড়া লবণ সত্যাগ্রহ এবং পরবর্তী অসহযোগ আন্দোলনে দিনাজপুর কংগ্রেস কীরকম সাড়া দিয়েছিলেন তাও একটু আমি শুনতে চাই।
দিনাজপুর জেলা ছিল সকল দিক দিয়ে পিছিয়ে, তবুও গান্ধীজির প্রভাবে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর লোকই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। নাগপুর পতাকা সত্যাগ্রহে আমার জন্মভূমি হরিপুর অঞ্চল থেকে শ্রী রামপদ সেনগুপ্ত ও সাঁওতাল কৃষক কর্মীগণ সুদূর নাগপুরে গিয়ে সত্যাগ্রহে যোগদান ও কারাবরণ করেন। লবণ সত্যাগ্রহে আমরা 24 পরগনার মহিষবাথান ও খুলনার রারুলি, কাটিপাড়া, ঘ্যাসরা, বাঁকা প্রভৃতি গ্রামে যাই। সুরেশ চক্রবর্তী নামে একটি যুবক কাঁথি অঞ্চলে লবণ সত্যাগ্রহে গিয়ে নিখোঁজ হন, তার কোনো সন্ধানই আজ পর্যন্ত পাওয়া যায়নি। 1932 সালে বিভিন্ন আন্দোলনেও দিনাজপুর জেলার কর্মীগণ গান্ধীজির ডাকে সাড়া দিয়েছিলেন ও উকিল, ডাক্তার, স্কুল কলেজের ছাত্র ও কৃষকগণ কারাবরণ করেছিলেন। কাশীশ্বর চক্রবর্তী মহাশয় ওকালতি ছেড়ে আন্দোলনে যোগ দান করেছিলেন।
আচ্ছা নিশীথবাবু, 1925 সালে গান্ধীজির দিনাজপুর শহরে আগমন করায় তার সঙ্গে আপনার যে সাক্ষাৎ পরিচয় হয়, তা ছাড়া পরে পুনরায় সাক্ষাতের কোনো সুযোগ কি আপনি পেয়েছিলেন?
হ্যাঁ, দিনাজপুর শহরে 1925 সালে পদার্পণ করার পর 1934 সালে গান্ধীজি আসাম পরিদর্শন শেষ করে বিহার প্রত্যাবর্তনের পথে দিনাজপুর রেল স্টেশনে অবতরণ করেন এবং প্ল্যাটফর্মের উপরই সংক্ষিপ্ত ভাষণ দেন। রেল স্টেশনটি জনাকীর্ণ হয়, এমনকি তিল ধারণের স্থানও থাকে না। আমি ও চিকিৎসক বন্ধু শ্রী হেমচন্দ্র সিংহ গান্ধীজির সঙ্গে দিনাজপুর থেকে ডালিমগা স্টেশন পর্যন্ত একই কামরায় ভ্রমণ করি। তার সঙ্গে গুরুতর বিষয়ে আলোচনা করার কোনো যোগ্যতাই তখন আমার ছিল না বলে সাধারণ বিষয়ে তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা হয়। দেখেছিলাম গান্ধীজি ট্রেনের কামরায় অযথা সময়ক্ষেপ না করে চিঠিপত্র পড়ছেন ও সে সম্বন্ধে যা করণীয় করছেন। তার সঙ্গে এই দুবার স্বল্প সময়ের জন্য যে প্রত্যক্ষ যোগাযোগ হয় তাতেও মানুষের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে প্রতিক্ষণে কী আচরণ করতে হবে, কীভাবে সময়ের সদ্ব্যবহার করতে হবে সে সম্বন্ধে যে শিক্ষা পেয়েছিলাম কর্মজীবনে তা অনুসরণ করার প্রয়াস করেছি। তাতে সাফল্য লাভ বেশি না হলেও নির্ণায়ের কাজ থেকে নিবৃত হওয়ার অভ্যাস হয়েছে। মহাপুরুষ সান্নিধ্যে তাঁর আচরণের ভিতর দিয়ে অব্যক্ত উপদেশ এবং আদর্শের প্রতিচ্ছবি মনের উপর যে দাগ কেটে যায় তা কাজে লাগাতে পারলে জীবন সার্থক হয়। গান্ধীজির আচরণ ও তার আদর্শবাদ ছিল অভিন্ন, তাই তিনি বলেছিলেন আমার জীবনই আমার বাণী। গান্ধীজির সঙ্গে স্বল্প সময়ের যোগাযোগে জীবনে কিছু যে সার্থকতা হয়েছিল এই আমার সন্তোষ। গান্ধীজির কাছে বিদায় নিয়ে আমরা যখন ডালিমগাঁয়ের ট্রেন থেকে নেমে যাই মনে হয়েছিল এক পরম আত্মীয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। তার বিচ্ছেদে মন ভারাক্রান্ত হয়েছিল, মানুষের প্রতি তার প্রেমের পরিচয় পেয়ে বিশ্বাস হয়েছিল তিনি ঈশ্বর জানিত ব্যক্তি ও সর্বদাই তিনি শ্রী ভগবানেরই সেবা করছেন। আমার ধারণা ছিল যে এক মানুষ অপর আরেক মানুষের পদস্পর্শ করে প্রণাম জানাবে কেন। শুনেছিলাম গান্ধীজিও তার পদস্পর্শ করে প্রণাম জানাতে আপত্তি করতেন। বিদায়কালে আমার ওই ধারণার বিপরীত ধারণা মনে জাগল তার পদস্পর্শ করে প্রণাম করার প্রবল ইচ্ছায়। কিন্তু গান্ধীজি অসন্তুষ্ট হতে পারেন ভেবে তাকে আমার ধারণার কথা জানিয়ে বলেছিলাম যে আমার অন্যরূপ ধারণা সত্ত্বেও তার সংস্পর্শে কিছুক্ষণ থাকার পর তার পদস্পর্শ করে প্রণাম করার প্রবল ইচ্ছা হয়েছে। গান্ধীজি মৌন সম্মতি দিয়েছিলেন বলেই আমার মনে হয়েছিল। আমি তার পাদস্পর্শ করে প্রণাম করে ট্রেন থেকে নেমে আসি। এর আগেও গান্ধীজির সঙ্গে আরেকবার দেখা হয়। 1938 সালে স্বর্গীয় শরৎচন্দ্র বসু মহাশয়ের কলকাতার বাসভবনে দেখেছিলাম নেতাজি সুভাষচন্দ্র ছায়ার মতো তার সঙ্গে আছেন। কথা কিছুই হয়েছিল না সেবারে, কিন্তু তার গম্ভীর নীরবতা ও ভাষা ছিল অনেক। আমি তাতেও শিক্ষা ও প্রেরণা লাভের সুযোগ পেয়েছিলাম। মানুষের ভুল হয়, কিন্তু মানুষের অহংবুদ্ধি তাকে ভুল অস্বীকারে প্ররোচিত করে থাকে। অনন্য সাধারণ গান্ধীজি হিমালয় পর্বতের মতো প্রকাণ্ড ভুল করেছেন বলে স্বীকার করেছিলেন। তিনি এতে লজ্জা বা সংকোচ বোধ করেননি। তার ভুল স্বীকারে এই সাহস ও মহত্ব সমাজে এমন এক আদর্শ রেখে গেছে যাতে অনেক জটিলতার সমাধানের পথ প্রশস্ত হয়েছে।